বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام সদকাল্লাহুল আলিউল আযীম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 9 সেপ্টেম্বর, 25 ভাদ্র এবং ফার্সি 18 শাহরিভার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টসে। সৌদি আরবের শ্রোতারা এ অনুষ্ঠান শুনতে পান 22 মিটার ব্যান্ডে 13780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপথে শুনবেন। পারমাণবিক আলোচনায় ইরানের যুক্তিসঙ্গত দাবিকে চীনের সমর্থন ঘোষণা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দৃশ্যমান কোনো অর্জন নেই বলে বিএনপি মহাসচিবের দাবি সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
পারস্য উপসাগরের 3 দ্বীপ ইরানের অবিচ্ছেদ্য অংশ, উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিবৃতিতে জবাবি বলেছে তেহরান। মারা গেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। দেশজুড়ে 10 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। নতুন রাজা হয়েছেন যুবরাজ চার্লস। বাংলাদেশে চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক কমিয়েছে সরকার, তবে প্রায় সব ধরনের চালে রপ্তানি শুল্ক বসিয়েছে ভারত। এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে পশ্চিমবঙ্গে কোনো ইবি সিবিআই দপ্তর থাকবে না, হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ সিপিএমের। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন, পারস্য উপসাগরের আবু মুসা, দ্য গ্রেটার এবং লেসার তাম্ব দ্বীপ 3টি ইরানের অবিচ্ছেদ্য অংশ, এবং এগুলোর উপর তেহরানের চিরকালের সার্বভৌমত্ব বজায় রয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির পররাষ্ট্রমন্ত্রীদের 153তম অধিবেশনের চূড়ান্ত ঘোষণার জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানিয়ানি এ বক্তব্য দিয়েছেন। জিসিসির ওই ঘোষণাকে ভিত্তিহীন অভিযোগ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন ইরানি মুখপাত্র। তিনি বলেন, তিনটি দ্বীপ হচ্ছে ইরানের অবিচ্ছেদ্য অংশ এবং এর উপর চিরকালীন সার্বভৌম প্রতিষ্ঠিত হয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপগুলো পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে অবস্থিত। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের রুট এটি। 1921 সালে দ্বীপ তিনটি ব্রিটিশ শাসনের অধীনে পড়ে, তবে 1971 সালের 30 নভেম্বর সংযুক্ত আরব আমিরাত একটি নতুন ফেডারেশন হিসেবে আত্মপ্রকাশের দুদিন আগে দ্বীপ তিনটির উপর ইরানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থলবাহিনী সফলতার সাথে উন্নত সংস্করণের ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালিয়েছে। ইরানের মধ্যাঞ্চল ইস্পাহান প্রদেশে এই মহড়া চালানো হয়। মহড়ার দ্বিতীয় দিনে গতকাল ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকরি উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন খাদামুল আম্বিয়া সামরিক ঘাঁটির কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল গুলাম আলী রশিদ এবং ইরানের সামরিক বাহিনীর চিফ কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি। স্থলবাহিনীর কয়েকটি হেলিকপ্টার হেলিবর্ন অপারেশনে অংশ নেয়। সেনাপ্রধান জেনারেল বাকরি এই অপারেশনের প্রশংসা করে তিনি বলেন, হেলিবর্ন ইউনিটের মহড়ার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ মাত্রার যুদ্ধ প্রস্তুতি যাচাই করা হয়েছে। গতকালের মহড়ায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কয়েকটি মহাজের 6 ড্রোন নজরদারি কার্যক্রম চালায়। পাশাপাশি ইরানের সামরিক বাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটও তাদের কলাকৌশল প্রদর্শন করে। প্যারাসুট ল্যান্ডিং, এয়ার ড্রপ এবং বিমানের ছত্রছায়ায় পদাতিক বাহিনীর অভিযানের মতো কসরত প্রদর্শন করা হয়। এর আগে ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেড জেনারেল ইউসুফ কোরবানি জানান, এবারের মহড়ায় সাফকাত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। এছাড়া প্রথমবারের মতো হেলিকপ্টারগুলোতে সম্পূর্ণ যুদ্ধ পরিস্থিতির মধ্যে নাইট ভিশন ডিভাইস ব্যবহার করা হয় এবং তারা সফল অভিযান পরিচালনা করে। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ আর নেই। গতকাল স্থানীয় সময় বিকেলে বালমোরাল ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 96 বছর। রানীর মৃত্যুর পর ব্রিটেন জুড়ে 10 দিনের শোক ঘোষণা করা হয়েছে। তার মৃত্যুর মধ্য দিয়ে ছেলে যুবরাজ চার্লস স্বয়ংক্রিয়ভাবে ব্রিটেনের নতুন রাজা হলেন। তিনি হবেন ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড 14টি দেশ ও অঞ্চলের রাষ্ট্রপ্রধান। মৃত্যুর সময় রানীর পাশে ছিলেন প্রিন্স চার্লস সহ তার সব সন্তান ও রাজপরিবারের বেশিরভাগ সদস্য। ফলে তিনি এখন আর প্রিন্স চার্লস নন, তিনি এখন রাজা তৃতীয় চার্লস। মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন নতুন রাজা। ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকার রেকর্ড সৃষ্টি করেছেন রানী এলিজাবেথ। নিজের এবং পরিবারের সব সদস্যের জন্য এই মুহূর্তকে রাজা চার্লস সবচেয়ে বেদনার বলে বর্ণনা করেছেন। গভীর শোক জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তিনি ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বিবৃতিতে বলেছেন, আমরা সবাই বিধ্বস্ত হয়ে গেছি। রানীর মৃত্যু দেশ এবং পুরো বিশ্বের জন্য হতাশার। ব্রিটিশ রানীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। বেশ কিছুদিন ধরে রানী এলিজাবেথ অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত কারণেই মূলত তিনি খুব একটা হাঁটাচলা করতে পারতেন না। রানীর শাসনামলের শেষ বছরটিতে রাজপরিবার ঘিরে নানা কেলেঙ্কারি প্রকাশ পায়। ব্রিটিশ পত্রিকা সানডে টাইমস সম্প্রতি জানিয়েছে, সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ চার্লস সৌদি আরবের নিহত সন্ত্রাসী ওসামা বিন লাদেনের পরিবার থেকে অনুদান হিসেবে 10 লাখ পাউন্ড গ্রহণ করেছিলেন। উত্তর কোরিয়া নতুন একটি আইন পাশ করেছে যাতে নিজেকে পরমাণু অস্ত্রধারী শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আইনের আওতায় কোনো দেশের পক্ষ থেকে পরমাণু হামলার আগেই উত্তর কোরিয়া শত্রুর বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করতে পারবে। উত্তর কোরিয়ার জাতীয় সংসদ সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি গতকাল এই আইন পাশ করে যাতে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র অধিকারী দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ আজ এই খবর দিয়েছে। এই আইনে পরিষ্কার করা হয়েছে কোন প্রেক্ষাপটে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারবে এবং কখন এই অস্ত্র দিয়ে শত্রুর বিরুদ্ধে হামলা চালাতে পারবে। আইনে বলা হয়েছে, যদি ন্যাশনাল নিউক্লিয়ার ফোর্সেস কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম শত্রু বাহিনীর হামলার মুখে বিপদের সম্মুখীন হয়, তখন স্বয়ংক্রিয়ভাবে দ্রুতগতিতে হামলা চালানো যাবে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা শুরু করবে তার আগে এই আইন পাশ করে তার পথ পরিষ্কার করা হলো। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, জাতীয় সংসদ উত্তর কোরিয়াকে পারমাণবিক অধিকারী বলে যে ঘোষণা দিয়েছে তা পরিবর্তনযোগ্য নয়। কিম জং বলেন, এই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে যে এর মাধ্যমে অপরিবর্তনযোগ্য একটি অবস্থান ঘোষণা করা হয়েছে, যার কারণে কেউ দেশের পরমাণু অস্ত্র নিয়ে দর কষাকষি করতে পারবে না। জাতীয় সংসদ পরমাণু নিরস্ত্রীকরণের বিধিনিষেধ দিয়েছে। কিম জং সুস্পষ্ট করে বলেছেন, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে সাম্রাজ্যবাদ থাকবে এবং আমাদের দেশের বিরুদ্ধে আমেরিকা তার মিত্রদের তৎপরতা চলবে, ততক্ষণ পর্যন্ত আমাদের পরমাণু শক্তি বাড়ানোর প্রক্রিয়া থামবে না। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 31 মিটার ব্যান্ডের। বাংলাদেশে চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে সরকার। একই সাথে সরকারি পর্যায়ে ভারতসহ 5টি দেশ থেকে আমদানি খাদ্য আমদানির জন্য চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ। ঠিক এরকম অবস্থার মধ্যে ভারত বাসমতি ছাড়া অন্য চাল রপ্তানিতে 20% শুল্ক বসিয়েছে। ঢাকা থেকে বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে সরকার। একই সাথে সরকারি পর্যায়ে ভারতসহ 5টি দেশ থেকে খাদ্য আমদানির জন্য চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ। ঠিক এরকম অবস্থার মধ্যে ভারত বাসমতি ছাড়া অন্য চাল রপ্তানির ক্ষেত্রে 20% শুল্ক বসিয়েছে। এছাড়া ভাঙা চাল বা খুদ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, তবে সেদ্ধ চাল রপ্তানিতে এই শুল্ক দেওয়া হয়নি। আজ শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের খবরে এ তথ্য জানা গেছে। চলমান খারিফ মৌসুম চৈত্র থেকে ভাদ্র মাসে ধানের আবাদি এলাকা কমে যাওয়ায় আভ্যন্তরীণ বাজারে সরবরাহ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই খবরে জানানো হয়েছে। তবে কিছু ক্ষেত্রে 15 সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানির সুযোগ থাকছে। যদি নিষেধাজ্ঞার আগেই জাহাজে খুদ বোঝাই শুরু হয়ে থাকে, শিপিং বিল দাখিল হয়ে যেসব জাহাজ ইতিমধ্যেই ভারতীয় বন্দরের জেটিতে ফিরেছে এবং তাদের রোটেশন নম্বর বরাদ্দ করা হয়েছে, এমন ক্ষেত্রে ভারত তার চাল রপ্তানির সুযোগ দেবে। ভারতের কৃষি মন্ত্রণালয়ের দেয়া হালনাগাদ তথ্য অনুযায়ী বৃষ্টিপাত কম হওয়ার কারণে কিছু রাজ্যে চলমান খারিফ মৌসুমে ধানের আবাদ 5.62% কমে প্রায় 384 লাখ হেক্টরে নেমে এসেছে। এটি ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ও মূল্যবৃদ্ধি দুটোতেই প্রভাব ফেলতে পারে। ভারত থেকে চাল রপ্তানিতে নতুন করে শুল্ক আরোপে বাংলাদেশের চালের বাজারেও প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার গতকালই দাবি করেছেন, সরকারিভাবে খোলা বাজারে বিক্রি বা ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ায় ইতিমধ্যেই বাজারে চালের দাম কেজি প্রতি 5-6 টাকা কমেছে, এটা আরও কমবে। নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি বাজারে গতকাল বৃহস্পতিবার সকালে ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার সাংবাদিকদের বলেন, আমন ধানেও যেন কৃষক ন্যায্য মূল্য পায় সেটা নিয়েও কাজ করছে সরকার। তিনি জানান, 1 সেপ্টেম্বর থেকে সারা দেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশে 50 লাখ হতদরিদ্র মানুষকে 15 টাকা কেজি দরে প্রতি মাসে 30 কেজি চাল দেওয়া হচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
দিনাজপুরের দাইনুর সীমান্তে মিনহাজ ইসলাম মিনার নামে 17 বৎসরের বাংলাদেশি তরুণের লাশ এখনও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মরদেহ ফেরতের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। বুধবার রাত 10:30 দাইনুর বিওপির 315 নম্বর মেন পিলারের সীমান্তের কাছে ওই বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তার মরদেহ এখনও পড়ে আছে ভারতের দক্ষিণ দিনাজপুরের হরহরিপুর বিওপি ক্যাম্পের অধীনে তেলিয়াপার এলাকায়। ভারতীয় গণমাধ্যম প্রচারিত এক রিপোর্টে এমনই চিত্র ফুটে উঠেছে। এদিকে ছেলের মরদেহ ফেরত না পাওয়ায় শোকের মাতম বইছে ওই পরিবারে। ভারতের পশ্চিমবঙ্গের সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে পশ্চিমবঙ্গে কোনো ইবি সিবিআই দপ্তর থাকবে না। আর বলছেন কলকাতার প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে পশ্চিমবঙ্গে কোনো ইডি সিবিআই দপ্তর থাকবে না। তিনি আজ শুক্রবার বামফ্রন্টের ডাকে কলকাতায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি সিবিআই দপ্তর সংলগ্ন সিজিও কমপ্লেক্স অভিযানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। আজকের ওই প্রতিবাদ সভা থেকে মোহাম্মদ সেলিম রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, অনুব্রত মণ্ডলের মতো চার আনার নেতা নয়, গ্রেপ্তার করতে হবে বারো আনাকে। এ প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেন, বলছিলেন মোহাম্মদ সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, চোরকে চোর বলবো, তিনি তৃণমূলের ঝান্ডা নিয়ে আসুক আর বিজেপির ঝান্ডা নিয়ে আসুক, ইডি সিবিআই কে বলবো দুর্নীতিগ্রস্ত নেতা যদি তৃণমূল থেকে বিজেপিতে চলে যায় সাধু হয়ে যায় না, আইন মেনে চলুন, ওদের ধরতে হবে। আমরা বলছি চোর ধরো, জেল ভরো। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্জনদের পাশে দাঁড়িয়েছে। ইডি সিবিআইকে বলছি, অনুব্রত হোক, পার্থ হোক, অভিষেক হোক, মলয় ঘটক হোক, শুভেন্দু হোক, কালকে যদি বলে এদের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ পায়নি, তাহলে পশ্চিমবাংলার বুকে ইডি সিবিআই অফিস থাকবে না, এটা লিখে নিন। পরিষ্কার কথা, আইন মেনে চলতে হবে, এজন্য দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে, এটা জানানোর জন্য আজ এখানে এসেছি। আজকের ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ দাস ও অন্যরা, আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জোর দিয়ে বলেছেন, বেইজিং পারমাণবিক আলোচনায় ইরানের যুক্তিসঙ্গত দাবিকে সমর্থন করে, তবে আন্তর্জাতিক সমাজের প্রত্যাশা চীন কেবল মৌখিকভাবে নয়, কার্যকরভাবে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দিতে এগিয়ে আসবে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জোর দিয়ে বলেছেন, বেইজিং পারমাণবিক আলোচনায় ইরানের যুক্তিসঙ্গত দাবিকে সমর্থন করে। তিনি আরও বলেছেন, এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে একতরফা পদক্ষেপ বা কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বেইজিং পারমাণবিক আলোচনায় ইরানের যুক্তিসঙ্গত দাবিগুলোকে দৃঢ়ভাবে সমর্থন করে। আন্তর্জাতিক অঙ্গনে এ ধারণা প্রচলিত আছে যে পাশ্চাত্য, বিশেষ করে আমেরিকা, পরমাণু কর্মসূচির উপর একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে, যেটাকে পরমাণু ক্ষেত্রে বর্ণবাদী আচরণ হিসেবে অভিহিত করা যায়। এ কারণে তারা পশ্চিমা অক্ষের বাইরে স্বাধীন দেশগুলোকে পারমাণবিক প্রযুক্তির অধিকারী হতে দেয় না। এছাড়া আমেরিকাসহ পাশ্চাত্যের দেশগুলো ওয়াশিংটনের নীতির বিরোধী দেশগুলোর উপর সামরিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে তারা যেকোনো উপায়ে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি থেকে ইরানকে বিরত রাখার চেষ্টা করে আসছে এবং তেহরানকে হোয়াইট হাউসের নীতির কাছে মাথা নত করতে বাধ্য করার চেষ্টা করছে। আন্তর্জাতিক বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক ডেভিড লুই এ ব্যাপারে বলেছেন, আমেরিকা ভেবেছিল চীন, রাশিয়া ও ইরানের মতো মার্কিন বিরোধী দেশগুলোকে চাপে ফেলে কার্য হাসিল করবে, কিন্তু ওয়াশিংটনের সে লক্ষ্য তো পূরণ হয়নি, বরং ওই দেশগুলো সম্মিলিতভাবে মার্কিন চাপ ও ষড়যন্ত্র কার্যত ব্যর্থ করে দিয়েছে। এটা পরিষ্কার হয়ে গেছে যে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র সাথে ইরানের ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে। IAEA বহুবার তাদের তদন্ত প্রতিবেদনে বলেছে, ইরানের পরমাণু কর্মসূচিতে কোনো ধরনের বিচ্যুতি ঘটেনি এবং তা শান্তিপূর্ণ। এ অবস্থায় ইরানের বিরুদ্ধে যত অভিযোগ আমেরিকা করছে তা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ কারণে তেহরানও ভিয়েনায় চলমান পরমাণু আলোচনায় নিজের যৌক্তিক অবস্থান ও নতুন কিছু প্রস্তাব যুক্তরাষ্ট্রকে তুলে ধরেছে। ইরানের এই অবস্থানের প্রতি চীন ও রাশিয়ার সমর্থন রয়েছে, তবে আন্তর্জাতিক সমাজের প্রত্যাশা পরমাণু ইস্যুতে বিশ্বের দেশগুলোর অধিকারের প্রতি সমর্থন দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল দেশ হিসেবে চীন কেবল বিবৃতি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দিতে কার্যকর ভূমিকা রাখবে বলেই সবার প্রত্যাশা, যাতে আমেরিকা প্রাচ্যের শক্তি ও অবস্থান সম্পর্কে অবহিত হতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের দৃশ্যমান কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিরাজমান বৈশ্বিক সংকটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশের গণতান্ত্রিক সরকার উৎখাতের চক্রান্ত চালাচ্ছে বিএনপি। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মন্তব্য করেছেন, এ সফরে বাংলাদেশের দৃশ্যমান কোনো অর্জন নেই। আজ শুক্রবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন,
বাংলাদেশের অর্জন এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনার 153 কিউসেক পানি কোশিয়ারা নদীর, এছাড়া এখন পর্যন্ত আমরা আপনার দৃশ্যমান কোন অর্জন দেখতে পাইনি। বরঞ্চ যেটা দেখতে পাচ্ছি, $500 মিলিয়ন একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে যানবাহন কেনবার জন্য ভারতের সঙ্গে, ভারতের কাছ থেকে। আর আপনার বলা হয়েছে যে সীমান্তে হত্যা জিরোতে আনা হবে, যেদিন এই কথা বলা হয়েছে সেই দিনই দিনাজপুরের সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে আর দুইজন নিখোঁজ হয়েছে।
বিএনপি মহাসচিব আরো বলেন, আমরা আগেও বলেছি সরকার মরিয়া হয়ে উঠেছে। এই সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তিনি ভারতীয় নেতাদের কাছে অনুরোধ করেছেন আওয়ামী লীগ সরকারকে যে কোনো উপায় টিকিয়ে রাখার জন্য তারা যেন ব্যবস্থা নেয়। ফখরুল বলেন, আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যেসব দেশ গণতান্ত্রিক তারা সব সময় সারা বিশ্বে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবে। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, গণতান্ত্রিক দেশ। আমরা বিশ্বাস করি ভারত তাদের গণতান্ত্রিক যে চরিত্র সেই চরিত্র অনুসরণ করবে। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিরাজমান বৈশ্বিক সংকটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাতের চক্রান্ত করছে বিএনপি। সাম্প্রতিক সংকটকে পুঁজি করে সরকার বিরোধী আন্দোলনের নামে বিএনপি আবারও দেশ বিরোধী ও জনগণ বিরোধী হয়ে উঠেছে। বিএনপির আন্দোলন মানেই সন্ত্রাস সৃষ্টির উস্কানি এবং রাজপথ দখলের নামে নৈরাজ্য সৃষ্টি। গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাবে গতকাল এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এই চিরায়ত আচরণ দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করছে। বৈশ্বিক সংকটে জনগণের পাশে না থেকে বরং তারা দেশ ও সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। তিনি বলেন, একই সঙ্গে পাশাপাশি বিএনপির অন্তর্নিহিত ফ্যাসিস্ট চরিত্র জনগণের সামনে ফুটে উঠছে এবং তারা যে কোনো উপায়ে রাষ্ট্রক্ষমতা দখলের পায়তারা করছে আর সরকারের পদত্যাগের জনবিচ্ছিন্ন দাবি করছে। বিএনপি একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য তাদের সন্ত্রাসী বাহিনীকে মাঠে নামিয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন
আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন।
সুন্দর জীবন
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতার গুরুত্ব সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। আজকের আসরে আমরা যোগাযোগ দক্ষতা বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
কোনো ব্যক্তির সঙ্গে সফল যোগাযোগ স্থাপনের জন্য প্রথম ধাপটি হল আই কন্ট্যাক্ট বা চোখে চোখ রাখা। সাক্ষাতের শুরুতেই সাক্ষাৎকারীর চোখের দিকে তাকান এবং খেয়াল রাখতে হবে আপনার চোখে যেন আপনার ইতিবাচক মনোভাবই প্রতিফলিত হয়। এরপর একটু হাসুন। হাসি এই বার্তা দেয় যে আপনি আন্তরিক। কথোপকথনের শুরুতেই অপর পক্ষের উদ্দেশ্যে আপনার একটি স্মিত হাসি যোগাযোগের প্রক্রিয়াটাকে অনেক সহজ করে তুলতে পারে। পরবর্তী ধাপ হল কথা বলা। একটা সহজ প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করতে পারেন। প্রশ্ন অবশ্যই এমন হতে হবে যে ওই পক্ষ যাতে কোনোভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হয়। নিজের পরিচয় তুলে ধরা বা নিজের সম্পর্কে কিছু বলা যোগাযোগের আরেকটি ধাপ। নিজের সম্পর্কে বলুন, এর অর্থ এই নয় যে ব্যক্তিগত ও গোপন তথ্য অন্যের সঙ্গে শেয়ার করা। অপর পক্ষের আগ্রহের প্রতি গুরুত্ব দেওয়া যোগাযোগকে আরও সফল করে তোলে।
আপনি যার সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন বা যার সঙ্গে কথা বলছেন, তার কথা মনোযোগ দিয়ে শুনুন। তার বক্তব্যের বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখান। আপনি যে তার কথা বুঝতে পেরেছেন তা বোঝাতে তার কথাকে প্রয়োজনে সংক্ষেপে এক দুই বাক্যে পুনরাবৃত্তি করতে পারেন। এমন আচরণ প্রকাশ করতে হবে যে এ সময় আপনার কাছে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কথার মাঝে যথাসম্ভব খানিকটা হেসে জবাব দেওয়া যেতে পারে। একইভাবে টেলিফোনে কথা বলার সময়ও এসব বিষয় খেয়াল রাখতে হবে। অনেকেই মনে করেন টেলিফোনে কথা বলার সময় তো আর শরীর দেখা যায় না, কিন্তু সঠিকভাবে কথা বলতে না পারলে কণ্ঠস্বর পরিবর্তন আসতে পারে। তাই টেলিফোনে কথা বলতে হবে সচেতনতার সঙ্গে। মনে রাখতে হবে কার্যকর যোগাযোগ স্থাপনের জন্য একজন ব্যক্তির সঙ্গে কথা বলার সময় অবশ্যই আচরণে ভদ্রতা ও আগ্রহ প্রকাশ করতে হবে। আপনি যা বলছেন তা স্পষ্ট হচ্ছে কিনা অথবা যুক্তিযুক্ত কিনা তা খেয়াল করতে হবে। যার সঙ্গে কথোপকথন হচ্ছে তাকে বোঝাতে হবে কথা বলার উদ্দেশ্য কি। তার কথাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে।
ধরুন আপনি একজনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ করছেন। প্রতিটি আলাপেই কিছু গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক প্রশ্ন চিহ্নিত করার চেষ্টা করুন এবং আলাপ শেষ করার আগে অবশ্যই সেই প্রশ্নগুলো করুন। এই অভ্যাস আপনাকে আলাপে যা বলা হচ্ছে তা নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করবে এবং আলাপচারিতায় দুই পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করবে। আজকাল আমাদেরকে অনেক কিছুই মনে রাখতে হয়, আর আমাদের মস্তিষ্কে যেহেতু অনেক কিছুই ঘুরপাক খায়, সেজন্য মাঝে মধ্যে এটা সেটা ভুলে যাওয়াটা অস্বাভাবিক নয়। তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো টুকে রাখুন। আলাপচারিতায় গুরুত্বপূর্ণ কিছু জানার সুযোগ হলে তা লিখে রাখুন। আপনি কাগজে লিখে রাখতে পারেন অথবা মোবাইলে টুকে রাখা যেতে পারে। অন্য যে কোনো উপায়ে আপনি এ বিষয়গুলো হাতের কাছে রাখার চেষ্টা করুন। বর্তমানে যোগাযোগের একটা বড় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। সেখানে আপনার কাছে নানা বার্তা আসতে পারে, এছাড়া ইমেইলের ব্যবহার তো রয়েছেই।
অনেকেই শুধু যে কোনো বার্তা বা ইমেইলের প্রথম অংশ পড়ে থাকেন, এর ফলে তাদেরকে বারবার বার্তা দিতে হয় যাতে তারা পুরো বিষয় সম্পর্কে জানতে পারে। এতে সময়ের অপচয় হয় এবং কাজ বাড়ে। তাড়াহুড়ো না করে পুরো বার্তা ইমেইল পড়ে নিন এবং সেই অনুযায়ী বার্তার উত্তর দিন। ইমেইল বা বার্তা পাঠানোর সময় তা সংক্ষিপ্ত রাখুন, তা না হলে প্রাপকের তা পড়তে অসুবিধা হতে পারে। আপনার বক্তব্য পয়েন্ট আকারে সহজে তুলে ধরার চেষ্টা করুন। যদি বলার মতো অনেক কিছু থাকে তাহলে ফোনে বা সামনাসামনি আলাপ করে নিতে পারেন। কখন কার সাথে যোগাযোগ করতে হবে তার একটি রুটিন করে নিন। এতে আপনার কার্যক্ষমতা বাড়বে এবং যাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে তাদের প্রত্যাশাও পূরণ করা সম্ভব হবে। মনে রাখবেন, অন্যের সাথে যোগাযোগ করে তার সাড়া না পাওয়াটা বেশ বিরক্তিকর।
আপনি যেমন অন্যের কাছ থেকে দ্রুত উত্তর বা প্রতিক্রিয়া আশা করেন, তেমনি অন্যরাও আপনার কাছ থেকেও দ্রুত উত্তর বা প্রতিক্রিয়া পেতে চায়। তাই আপনার যোগাযোগের জন্য সময় নির্ধারণ করে দিন। হাতে সময় থাকলে এক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়া, মোবাইল বা ফোন মেসেজের উত্তর দিন। ইমেলের ক্ষেত্রেও দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করুন। সময় নির্ধারণ করে নিলে তা আপনার কাজটা অনেক সহজ হবে। আপনি যাদের সাথে যোগাযোগ করবেন তারাও আপনার সময়ের সাথে অভ্যস্ত হয়ে সেই অনুযায়ী আপনাকে সাড়া দেবেন। তারাও আপনার বার্তার দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এখন পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে খুদে বার্তা এবং সংক্ষিপ্ত ইমেইল খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এ কারণে অনেক ক্ষেত্রেই যে কোনো বার্তার মূল সারমর্ম বোঝা কঠিন হয়ে পড়ে। এ কারণে কেউ কেউ বার্তা বা ইমেইলের মর্ম না বুঝে ভড়কে যান। সবাই তাদের নিজের মতো করেই সবকিছু বুঝতে চায়। যদি দুই পক্ষের মধ্যে কোনো বৈরিতা থাকে, বার্তার মূল মর্ম বা অর্থ ভুলভাবে বোঝার আশঙ্কা বেশি থাকে। সবসময় ইতিবাচক মনোভাব নিয়ে বার্তা পড়ার বা বোঝার চেষ্টা করুন। যদি কোনো সংশয় থাকে তাহলে সরাসরি কথা বলে তা মিটিয়ে ফেলুন। ভুল বুঝে যোগাযোগকে আরো কঠিন করে তুলবেন না।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনের আজকের আসর এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
সুন্দর জীবন অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবার রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 9 সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কিছু খবরের বিস্তারিত জানব। বাংলাদেশের শিরোনাম, যেভাবে পাল্টে গেল মানারতের ট্রাস্টি বোর্ড। দৈনিক মানব জমিন, চার্লস স্পষ্টভাষী ও আড়ালে থাকা নতুন রাজা, দৈনিক প্রথম আলো, নিজেকে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার, দৈনিক যুগান্তর, প্রধানমন্ত্রীর ভারত সফর, বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা চাই ভারত, দৈনিক কালের কণ্ঠ, ভারত গণতান্ত্রিক চরিত্র অক্ষুণ্ণ রাখবে বিশ্বাস ফখরুলের, দৈনিক নয়া দিগন্ত, ভারতের শিরোনাম, মঙ্গলকোট বিস্ফোরণ মামলা থেকে মুক্তি, বেকসুর খালাস অনুব্রত, দৈনিক আজকাল, সুপ্রিম কোর্টে স্বস্তিতে নূপুর শর্মা, খারিজ বহিষ্কৃত বিজেপি নেত্রীর গ্রেফতারির আর্জি, দৈনিক সংবাদ প্রতিদিন, এসএসসি ভবনের ডাটা রুম ফেরাতে হবে চেয়ারম্যানের হাতেই, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশ ও ভারতের দৈনিকগুলোর কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেওয়া যাক। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর যুক্তরাজ্যের নতুন রাজা হয়েছেন তার বড় ছেলে চার্লস। সিংহাসনে মায়ের স্থলাভিষিক্ত হওয়ার অপেক্ষায় চার্লস কার্যত তার পুরো জীবন কাটিয়ে দিয়েছেন। যদিও রানীর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার অনেক দায়িত্ব ও কর্তব্য চার্লস পেয়েছেন। ব্যক্তি হিসেবে নতুন ব্রিটিশ রাজা কেমন তা নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছে বার্তা সংস্থা এফপি। এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াত রানীর 73 বছর বয়সী বড় ছেলে চার্লস সিংহাসনে আরোহণের পথে দীর্ঘ সময়ের উত্তরাধিকারী হিসেবে রেকর্ড গড়েছেন। একবার চার্লস বলেছিলেন, সমস্যাটা হলো এখানে কাজের কোনো বিবরণ নেই, তাই যদি এগিয়ে যেতে চাও বরং নিজেই সেটা তৈরি করে নাও। একজন সহযোগী 2006 সালে যুবরাজের বিষয়ে বলেন, ব্যক্তি হিসাবে অনেক বিষয়ে সক্রিয় ছিলেন চার্লস, যদিও সেটা পাদপ্রদীপের আড়ালেই ছিল। চার্লস নিজেকে একজন ভিন্ন মতাবলম্বী হিসাবে দেখেন, তিনি বিদ্যমান রাজনৈতিক ঐক্যমত্যের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। দৈনিক কালের কণ্ঠ লিখেছে, ভারতের মেঘালয় রাজ্যের মহেন্দ্রগঞ্জ ও পশ্চিমবঙ্গের হিলির মধ্যে সংযোগ স্থাপনের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে একটি মহাসড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত ভারত সফরে উপ আঞ্চলিক সহযোগিতা উদ্যোগের আওতায় ভারত এই প্রস্তাব দেয়। এই প্রেক্ষাপটে ভারত মিয়ানমার থাইল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় মহাসড়কে অংশগ্রহণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন। এবারে সফরে দুই দেশ যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার খাতোয়ারি তথ্য প্রকাশ করেছে ভারতীয় পক্ষ, তাতে এই প্রস্তাবের বিষয়টি স্থান পায়। খাতোয়ারি তথ্যে ভারত বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক সফরে দুই দেশের মধ্যে যৌথ সম্মতিতে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, তাতে দুই দেশের বন্ধুত্বকে অবিচল বলে অভিহিত করা হয়েছে। দৈনিক মানব জমিন লিখেছে, হঠাৎ পরিচালনা পর্ষদ বা বোর্ড অফ ট্রাস্টিজে পরিবর্তন আনা হয়েছে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। ট্রাস্ট বোর্ডে পরিবর্তনের লক্ষ্যে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা আহ্বান করা হয়। সভায় বোর্ড অফ ট্রাস্টিজ পরিবর্তন করা হয়। এর আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের পরিবর্তন আনা হয়েছিল। মানারতের পূর্বের পরিচালনা পর্ষদের সদস্যদের সবাইকে বাদ দেওয়া হয়েছে। প্রেসিডেন্টের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন বোর্ড অফ ট্রাস্টিজের পুনর্গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে বলা হয়, সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিশেষ তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দেখা যায় যে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ও প্রমাণ রয়েছে। মানারত বিশ্ববিদ্যালয় এবং কলেজের কোমলমতি ছাত্রছাত্রীদের জঙ্গিবাদী কার্যক্রমের পাশাপাশি জামাত শিবিরের রাজনৈতিক কাজে লিপ্ত করার জন্য বোর্ড অফ ট্রাস্টিজের সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের কতিপয় কর্মকর্তা তাদের রাষ্ট্রবিরোধী কার্যকলাপে অংশগ্রহণ করতে উস্কে দেওয়া সহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকেন। দৈনিক নয়া দিগন্ত লিখেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত আমাদের বন্ধুত্বের দেশ, গণতান্ত্রিক দেশ। আমরা বিশ্বাস করি ভারত তাদের গণতান্ত্রিক চরিত্র অক্ষুণ্ণ রাখবে। আমরা আগেও বলেছি, সরকার মরিয়া হয়ে উঠেছে, প্রধানমন্ত্রীর এই সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত সরকারকে বলেছি যে কোনোভাবে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে হবে। আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি এবং এটাও বিশ্বাস করি যে গণতন্ত্র দেশগুলো সারা বিশ্বে গণতন্ত্রকে সমুন্নত রাখতে, জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবে। শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, নথি চুরি যাওয়ার আশঙ্কায় স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম পাহারায় মে মাস থেকে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সেই ডেটা রুম খোলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এসএসসির চেয়ারম্যানকে ডেটা রুম হস্তান্তর করবেন সিবিআই আধিকারিকরা। নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় এও জানান, সল্টলেকের এসএসসি ভবনে ডেটা রুমের পাহারা থেকে সরিয়ে নেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী, যে কারণে ডেটা রুম কব্জায় নিয়েছিল সিবিআই তা পূরণ হয়েছে। তদন্তকারীদের আর কোনো তথ্যের প্রয়োজন নেই। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নূপুর শর্মার মন্তব্যের পরে বিতর্কে ছড়িয়েছিল গোটা দেশে, উঠেছিল নূপুরের গ্রেফতারির দাবিও। শুক্রবার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল বহিষ্কৃত বিজেপি নেত্রীর গ্রেফতারির আর্জি। এদিন শীর্ষ আদালত আবেদনকারীকে জানিয়েছে, আপনার দাবি নিরীহ কিন্তু এর সুদূর প্রসারে ফলাফল রয়েছে। গত জুলাই নূপুরের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলির প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, নেত্রীর বিরুদ্ধে কোনো দমনমূলক পদক্ষেপ করা যাবে না। এদিনও সুপ্রিম রায় গেল তার পক্ষেই। উল্লেখ্য, নূপুর শর্মা একটি টিভি অনুষ্ঠানে পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, তা নিয়ে দেশের নানা প্রান্তে বিক্ষোভ অশান্ত পরিস্থিতি তৈরি হয়। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন, শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। বাংলাদেশ থেকে রোগীরা কেন বিদেশে যায়, সে প্রসঙ্গের আলোচনায় স্বাস্থ্যখাত এবং স্বাস্থ্যসেবার অবস্থা এবং বাস্তবতা নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা হবে আজ। আর আমাদের সাথে আজও অতিথি হিসেবে রয়েছেন জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ডাক্তার ফয়জুল হাকিম। জনাপি ডাক্তার ফয়জুল হাকিম, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার ফয়জুল হাকিম, গত আসরের আলোচনার সূত্র ধরেই আজকের আলোচনার শুরুতেই জানতে চাইব, নানা সীমাবদ্ধতার মাঝেও সরকারি স্বাস্থ্যসেবার মান কি সন্তোষজনক?
সামগ্রিক দিক দিয়ে আমরা বলবো যে বাংলাদেশের সরকারি চিকিৎসা ক্ষেত্রে অন্তত একজন জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের একজন কর্মী বা আহ্বায়ক হিসেবে বলবই, এখানে সরকারি হাসপাতালগুলোতে যেখানে বাজেটের স্বল্পতা রয়েছে, যেখানে নানা রকম অসুবিধার মধ্যে চিকিৎসকরা, সেবিকারা, স্বাস্থ্যকর্মীরা সরকারি হাসপাতালে তারা চেষ্টা করেন, তারা হয়তো আরো ভালো করতে পারতেন যদি জনসংখ্যা অনুপাতে সেখানে চিকিৎসকের সংখ্যা বেশি থাকতো, সেবিকার সংখ্যা বেশি থাকতো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদেরকে তদারকি করা, মানে জবাবদিহি করা ইত্যাদি নানা রকম সুবিধা বা দেখাশোনার একটা ব্যবস্থা এখানে। তাহলে সামগ্রিকভাবে এটা বলা যেত যে এটা সম্ভব।
আচ্ছা, আপনি সীমাবদ্ধতার কথা তো বললেন, সমস্যার কথাও বললেন, তো সেই সমস্যাটা কি?
কিন্তু আমাদের তো সমস্যা হয়েছে অন্য জায়গায়। আমাদের এই যে শ্রেণীটা এখানে গঠিত হয়েছে মাতৃসম থেকে, যারা দুর্নীতি লুটপাট এটার মধ্যে এসেছে, এবং করোনাকালে আপনি দেখেছেন যে কারা এই দুর্নীতির সাথে জড়িত, এটা সংবাদপত্র এসছে, যার সাথে সরকারের উচ্চ মহলের লোকেরা পর্যন্ত জড়িত। আবার নীতির ক্ষেত্রে যদি আপনি দেখেন যে করোনা মোকাবেলায় প্রথমে 500 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছিল, যার প্রধান ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, এবং তিনি এক জায়গায় বলেও ছিলেন সেই প্রথম দিকে করোনা, যে আমি তো অনেক সিদ্ধান্তের সাথে আমি জড়িত না, আমি জানি না যে সিদ্ধান্ত করতে গেলে। আর আমরা তো প্রথমে 500 সদস্য বিশিষ্ট কমিটি এটা জেনেই আমরা বুঝতে পেরেছিলাম যে এটা কোনো কার্যকর না, এটা সম্পূর্ণ আমাদের এখানে আইন রয়েছে, অতিমারী মোকাবেলার সকল কর্তৃত্ব ব্যবস্থাপনা এটা করবে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক, তিনি এইটা নেতৃত্ব দেবেন। দেখা গেল সে এটার নেতৃত্ব সেখানে নেই, এমনকি একটা পরামর্শ কমিটি পরে যখন সরকার থেকে করা হবে, সেই পরামর্শ কমিটির কোনো নির্দেশনা কিন্তু সরকার সেইভাবে শুনছে না, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে উপেক্ষা করছে। এমন ফলে বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থায় যে নৈরাজ্য আজকে তৈরি, তার প্রতিফলন অন্য জায়গার মতো আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে আসেন দেখা যাচ্ছে।
বাংলাদেশের স্বাস্থ্যখাত ও স্বাস্থ্যসেবা নিয়ে ডাক্তার ফয়জুল হাকিমের সাক্ষাৎকার শুনছেন ফিরছি, খুব শীঘ্রই আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে ডাক্তার ফয়জুল হাকিম। চিকিৎসকদের বিরুদ্ধে কিন্তু রোগীদের প্রায়শ নানা অভিযোগ করতে দেখা যায়, রোগীদের সময় দেন না, প্রাইভেট প্র্যাকটিস করেন, কমিশন বাণিজ্য, এ ধরনের নানা বিষয় রয়েছে। তো এটাও কি রোগীদের বিদেশমুখী হওয়ার কারণের মধ্যে পড়ে? রোগীদের অভিযোগ ডাক্তারদের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন?
সেটা আপনি যেটা বলেছেন সেটা অত্যন্ত সঠিক, যে বাংলাদেশে সরকারি হাসপাতালে চিকিৎসকদের বিষয়ে বাংলাদেশে রোগীরা বা জনগণের একটা সমালোচনা এটা আমরা শুনতে পাই, তুলনা এই সমালোচনা দেখে বলা যাবে। কিন্তু আপনি দেখবেন তুলনামূলক দিক বিচারে এই রোগীরা যখন বেসরকারি হাসপাতালে বিপুল ব্যয় করছেন, দেশের মধ্যে কর্পোরেট হাসপাতালগুলোতে যাচ্ছে এবং বিপুল অর্থ ব্যয় করে চিকিৎসা নিচ্ছে, সেখানে যদি সামান্য অব্যবস্থাপনা দেখে তারা কিন্তু সেইভাবে সমালোচনাটা করে। আমাদের চিকিৎসকদের যেটা আমি বলবো, বিশেষ শহরে জেনারেল হসপিটাল যেগুলো গভর্নমেন্ট হসপিটাল বা মেডিকেল কলেজ, প্রতিদিন আউটডোরে কত রুগী আসে এবং আসলে একজন চিকিৎসকের পক্ষে বা আউটডোরে কতজন রুগী তার পক্ষে অ্যাটেন্ড করা সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে যে হাসপাতালে যে বেডের সংখ্যা রয়েছে সেই সব বেডের সংখ্যা কোন রুগী ভর্তি হতে পারবে, জানেন তিনি ভর্তিযোগ্য রুগী, দেখা যাবে এমন ভর্তিযোগ্য রুগী কিন্তু ভর্তি হতে পারছেন না, কিন্তু বেড পেয়ে যাচ্ছেন, প্রশাসনিক তদবির যা রয়েছে, রাজনৈতিক তদবির যা রয়েছে ইত্যাদি, এরকম নানা চাপে বা নানা ঘটনার কারণে রোগীরা যখন বিচ্ছুত হয় সেটা একটা। আর একটা আমি বলবো যে এটা আমি আগেই বলেছি যে খুব কম সময়ে চিকিৎসকরা ডাক্তারদের রোগীদের দেখার সময় নেয় সরকারি হাসপাতালে, খুব একটা সময় তার, সেটা একটা বড় অনেক কারণ রয়েছে। এটা হচ্ছে যে ব্যাপক রুগী সেখানে আসে ঘনুপাতের চেয়ে বেশি, ফলে সেখানে সময় দেওয়া সম্ভব। কিন্তু অন্যদিক দিয়ে আমি বলবো যে বাংলাদেশের সমাজে যে একটা লুণ্ঠনের সংস্কৃতি তৈরি হয়েছে, আপনি যে আগে চিকিৎসা যেমন একটা মহান পেশা ছিল, শিক্ষকতা একটা মহান পেশা ছিল, রাজনীতিবিদদের তাদের একটা মহান পেশা ছিল, সাংবাদিকদের একটা মহান পেশা ছিল, আপনি তাকিয়ে দেখেন যে সব ক্ষেত্রেই কিন্তু দুর্নীতি, সেই ক্ষেত্রে একটা বিরাট আধিপত্য, সব ক্ষেত্রে কিন্তু একটা লুটপাট দুর্নীতি ইত্যাদি এখানে থেকে বসে আছে। ফলে সমাজের যে চিন্তার ক্ষেত্রে মানুষের প্রতি যে সম্মান, মানুষের প্রতি দরদ, যে অন্যের প্রতি সহমর্মিকা, সেই সহমর্মিকা বাংলাদেশে এমন একটা সংস্কৃতি, এমন একটা পুঁজির বিকাশ, লুণ্ঠনজীবী শ্রেণী এখানে তৈরি হয়েছে এবং তারা আধিপত্য বিস্তার করে, তাদের যে সংস্কৃতি সেটাই সমাজে কিন্তু আধিপত্য হয়ে টাকা হলে আপনি সব পাবেন।
ডাক্তার ফয়জুল হাকিম, আপনি বলছিলেন টাকা হলে এদেশে সব পাবেন, তাহলে যাদের টাকা নেই তাদের কি হবে? আর ডাক্তারদের বিরুদ্ধে যেসব সমালোচনা রোগীরা করেন তা কি ঠিক নয় বলে আপনি মনে করেন?
টাকা হলে ডাক্তারেরও আপনি ভালো ব্যবহার পাবেন, কারণ ফলে এটা সমাজের সর্বোচ্চ গিয়েছে, রোগীরাও সেটা মনে করে যে টাকা দিয়ে আমি বাইরে যেতে পারবো, দেশে ভালো চিকিৎসা হচ্ছে, টাকা আমি ভারতে গেলাম, কি আমি সিঙ্গাপুরে, যাদের বেশি টাকা তারা সিঙ্গাপুরে যাচ্ছে। আর ভারতের যে হাসপাতালগুলো এখানে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, এখান থেকে রোগী নিয়ে যাওয়ার ব্যবস্থা, এবং বাংলাদেশের এবং ভারতের চিকিৎসার মধ্যে খুব বেশি যে পার্থক্য আছে এমন না, কিন্তু দেখা যাবে যে কিছু ব্যবস্থাপনার ক্ষেত্রে বা তদারকির ক্ষেত্রে বিদেশ চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে তারা কতগুলো নিয়ম যথারীতি তারা মেনে চলে। তো সরকারি হাসপাতালগুলোতে লাভ ব্যবসামুখী নয়, সেবামূলক যে চিকিৎসা হাসপাতালগুলো সেগুলোর চিকিৎসার মান কিন্তু ভালো সেখানে, সেখানেও কর্পোরেট হাসপাতালগুলোতে কিন্তু বাংলাদেশের মতোই অবস্থা কম বেশি। তারপরেও বাংলাদেশে রুগীরা আমাদের ডাক্তারদের মধ্যে অভিযোগ যেগুলো চলে সেই অভিযোগ আমি যথার্থ নয় এটা আমি বলবো, রুগীদের সেটা আছে, কিন্তু আমি বলবো যেটা হচ্ছে যে এই যে শুধুমাত্র যে চিকিৎসকরাই এটাকে যদি আমি আসামি কাজ করে তা করে তাহলে সেটা ভুল হবে, কারণ সমগ্র সমাজেই এই প্রবণতাটা আছে এবং সেই ক্ষেত্রে নানা রকম কারণ রয়েছে।
ডাক্তার ফয়জুল হাকিম, আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে এসেছি। সব শেষে যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে, এই যে অবস্থা, এই অবস্থা রোধে করণীয় কি বলে আপনি মনে করেন?
দুটো দিক আছে, একটা দিক হচ্ছে যে তাদের একটা নজরদারি বা তদারকি জবাবদিহি অবস্থা থাকা দরকার, আর একটা গণতান্ত্রিক পরিবেশও দরকার। ফলে সবসময় এই জিনিসটার অভাব এখানে প্রথম থেকেই বাংলাদেশে রাষ্ট্রীয় বলেছি, রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে, রাষ্ট্রীয় নীতির ক্ষেত্রে স্বাস্থ্যকে পরীক্ষা করা হয়েছে। এখানে সামরিক খাতে যেভাবে ব্যয় বরাদ্দ করা হয়েছে, এখানে জনগণের উপরে নিপীড়নের জন্য যেভাবে ব্যয় করা হয়েছে, এখানে আরো আরাম আয়েস উৎসব এসবের জন্য যেভাবে শত শত হাজার কোটি টাকা ব্যয় করা হয়, আমলাদের আরাম আয়েস বিদেশ সফরের জন্য, স্বাস্থ্য খাতে দেখা যাবে সেখানে সামান্য সেই বরাদ্দ হয়েছে এবং সেই স্বাস্থ্য সেবায় সেখানে দেখা যাচ্ছে যে আজকে সংকুচিত হয়ে বাংলাদেশে কিন্তু প্রাইভেট বা কর্পোরেট বাংলাদেশে ব্যাপক বিকাশ হয়েছে এবং তারা কিন্তু ব্যাপকভাবে মানুষের পকেট কেটে চলছে এবং জনগণ সেই ক্ষেত্রে তুলনা করে তারা বিদেশমুখী প্রবণতার দিকে তারা যাচ্ছে। যে এখানেই যদি বিপুল অর্থে প্রাইভেটে চিকিৎসা নিতে হয় তার চেয়ে আমরা ভারতে গিয়ে প্রায় কাছাকাছি অর্থে একটু ভালো চিকিৎসা আমরা পেতেই পারি, এইটা একটা কারণ আমি মনে করি এখানে হতে পারে। কিন্তু এখানে যদি রাষ্ট্রীয় স্বাস্থ্য সেবাকে, চিকিৎসা ব্যবস্থাকে এখানে সরকার গুরুত্ব দিতেন, বিদেশ সরকারগুলো গুরুত্ব দিতেন, তাহলে এই পরিস্থিতি একটা পরিবর্তন কিন্তু এটা দেওয়া সম্ভব না। যতদিন না পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে এই লুণ্ঠনজীবী, এই দুর্নীতিবাদ যে একটা শ্রেণী তৈরি হয়েছে, তাদের যে রাজনৈতিক সামাজিক সকল ক্ষেত্রে কাজ করতে হচ্ছে, এটাকে যদি আমরা এর অবসান যদি আমরা ঘটাতে না পারি তাহলে এই পরিস্থিতি এভাবেই চলবে এবং মানুষ আরো বেশি ভুক্তভোগী হবে।
তো জনাব ডাক্তার ফয়জুল হাকিম, বাংলাদেশের রোগীরা কেন বিদেশমুখী হচ্ছেন সে সম্পর্কিত আলোচনার দ্বিতীয় পর্বেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, আলাপন থেকে আজ এখানেই বিদায় চাইছি, আগামী আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
আলাপন অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। পারস্য উপসাগরের তিন দ্বীপ ইরানের অবিচ্ছেদ্য অংশ, উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিবৃতির জবাবে বলেছে তেহরান। মারা গেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। দেশজুড়ে দশ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। নতুন রাজা হয়েছেন যুবরাজ চার্লস। বাংলাদেশে চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক কমিয়েছে সরকার, তবে প্রায় সব ধরনের চালে রপ্তানি শুল্ক বসিয়েছে ভারত। এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে পশ্চিমবঙ্গে কোনো ইবি সিবিআই দপ্তর থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গের সিপিএম। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।